الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا أشهد أن محمد رسول الله أشهد أن محمد حي على السلام حي على السلام حي على الفلاح حي على الفلاح
Assalamualaikum warahmatullahi أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين
আমরা প্রত্যেক বছর 20 ফেব্রুয়ারি মুসলিহে মওউদ সংক্রান্ত ভবিষ্যৎবাণীর প্রেক্ষাপটে জলসা করি আর এটি স্মরণ রাখি। এই ভবিষ্যৎবাণী এক পুত্রের জন্ম সংক্রান্ত। হযরত মসীহে মওউদ আলাইহিস সালাম ইসলামের বিরুদ্ধে শত্রুদের আপত্তির খণ্ডনে আল্লাহর পক্ষ থেকে সংবাদ পেয়ে এই ভবিষ্যৎবাণী করেছিলেন। ইসলামের শত্রুরা বলতো যে ইসলাম কোনো নিদর্শন দেখাতে পারে না। তিনি আলাইহিস সালাম বলেন যে আমি আল্লাহর পক্ষ থেকে সংবাদ পেয়ে অবহিত হয়ে বলছি যে ইসলামের সত্যতার এক মহান নিদর্শন যা আমার মাধ্যমে প্রকাশ পাবে পূর্ণ হবে তা হলো আমার এক পুত্র সন্তান জন্মগ্রহণ করা, যে দীর্ঘজীবী হবে, ইসলামের সেবা করবে। আর বলেন যে সেই পুত্রের মাঝে এই এই বৈশিষ্ট্য বিশেষত্ব থাকবে। প্রায় 52-53টি বিশেষত্বের কথা তিনি উল্লেখ করেছেন। আর এটি কোনো সামান্য বা সাধারণ ভবিষ্যৎবাণী ছিল না, একটি নির্দিষ্ট সময়ের কথা তিনি উল্লেখ করেছেন। সেই নির্দিষ্ট সময়ের ভেতর সেই সন্তানের জন্ম হয় আর সে পুত্র দীর্ঘজীবী হয়। আর ইসলামের অসাধারণ সেবা করারও তাঁর সৌভাগ্য হয়েছে। প্রত্যেক বছর এই ভবিষ্যৎবাণীর বরাতে ভবিষ্যৎবাণীর প্রেক্ষাপটে বিভিন্ন আঙ্গিকে এই ভবিষ্যৎবাণীর উপর জলসায় আলোকপাত করা হয়। এবছরও জলসা হবে ইনশাল্লাহ। একইভাবে এমটিএতেও অনুষ্ঠান প্রচারিত হয়ে থাকে। অনুষ্ঠান মালার বিস্তারিত দিক পরে সেখান থেকে জানা যাবে। এখন আমি হযরত মুসলিহে মওউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিজের ভাষায় তার প্রাথমিক জীবন, প্রারম্ভিক জীবন কেমন ছিল আর তার স্বাস্থ্য কেমন ছিল আর তার সাথে খোদা তাআলার ব্যবহার কেমন ছিল এ সম্পর্কে কয়েকটি উদ্ধৃতি আপনাদের সামনে উপস্থাপন করব। ভবিষ্যৎবাণী সেই সন্তান সম্পর্কে ছিল যে দীর্ঘজীবী হবে। ভবিষ্যৎবাণী এটি ছিল যে এই সন্তান দীর্ঘজীবী হবে। এই দীর্ঘ জীবন লাভকারী সন্তানের ছেলের স্বাস্থ্যের ধারণা, স্বাস্থ্য কেমন ছিল ধারণা এভাবে করা যায়। মুসলিমদ নিজেই বলছেন যে শৈশবে আমার স্বাস্থ্য খুবই দুর্বল ছিল, শরীর খুবই দুর্বল ছিল। আমার প্রথমে হুপিং কফ হয়, এরপর স্বাস্থ্যের এমন অবনতি ঘটে আমার যে 11-12 বছর বয়স পর্যন্ত জীবন মৃত্যুর দোলাচালে আমি দুলছিলাম। সচরাচর এটাই ধারণা করা হতো যে আমি খুব একটা দীর্ঘায়ু পাব না আর এ সময়ের ভিতর আমার চোখের রোগ আরম্ভ হয়ে যায়। আর এত ভয়াবহ রোগ ছিল যে আমার দৃষ্টি, এক চোখের দৃষ্টিশক্তি হারিয়ে যায় প্রায়, আর খুব কমই দেখি এ চোখে। যখন তিনি বক্তৃতা করছিলেন সে সময় বলছিলেন যে এখন আমি খুব কমই দেখি এই চোখে। এরপর যখন আর একটু বড় হই তখন অনবরত 6-7 মাস জ্বর লেগে থাকে। আমাকে টিবির বা যক্ষা রোগী আখ্যা দেওয়া হয়। বলা হয় যাবে যক্ষা রোগে আক্রান্ত। এসব কারণে আমি রীতিমতো পড়ালেখাও করতে পারতাম না, স্কুলে যেতাম না। লাহোরের মাস্টার ফকিরুল্লাহ সাহেব, তিনি লাহোরে লেকচার দিচ্ছিলেন। এই মাস্টার ফকিরুল্লাহ সাহেবের ঘর রয়েছে মুসলিম টাউনে। আমাদের স্কুলে তিনি অঙ্ক পড়াতেন। একবার আমার সম্পর্কে হযরত মসীহ মওউদের কাছে তিনি অভিযোগ করেন যে এ পড়তে জানে না, প্রায় সময় স্কুলে অনুপস্থিত থাকে। মুসলিম মওউদ বলেন যে আমার ভয় হয় যে হয়তো হযরত মসীহ মওউদ আলাইহিস সালাম অসন্তুষ্ট হবেন। কিন্তু মসীহ মওউদ আলাইহিস সালাম বলেন যে মাস্টার সাহেব, এর শরীর দুর্বল থাকে, সে যে কখনো কখনো মাদ্রাসা যায় এতেই আমরা সন্তুষ্ট, আর কোনো কথা তার কর্ণগোচর হয়, আপনি তার উপর বেশি চাপ দেবেন না পড়ালেখার। তিনি বলছেন যে আমার মনে আছে হযরত মুসা ইসলাম এই কথাও বলেছেন যে একে অঙ্ক শিখিয়ে আমরা কি করব, আমরা কি ব্যবসা করাবো বা দোকান করাবো তাকে দিয়ে। এ ছিল শৈশবে তার স্বাস্থ্যের অবস্থা এবং স্কুল যাওয়ার চিত্র। এমন অবস্থায় কে দীর্ঘজীবী হওয়ার নিশ্চয়তা দিতে পারে? শুধু দীর্ঘজীবী হওয়ার নিশ্চয়তাই নয়, বরং এতে এই ভবিষ্যৎবাণীও ছিল যে সে তাকে জাগতিক এবং আধ্যাত্মিক জ্ঞানে সমৃদ্ধ করা হবে। এমন পরিস্থিতিতে কে নিশ্চিত করে বলতে পারে যে সে জ্ঞানও অর্জন করতে পারবে? যাই হোক, মুসলিম মত বলছেন যে মসীহ মওউদ ইসলাম বলেন কোরআন হাদিস যদি পড়ে নেয় তাই যথেষ্ট হবে। তিনি বলছেন আমার স্বাস্থ্য শরীর এত দুর্বল ছিল যে জাগতিক জ্ঞান অর্জনের সম্পূর্ণভাবে অযোগ্য ছিলাম। আমার দৃষ্টিশক্তি ছিল ক্ষীণ। প্রাইমারি, মাধ্যমিক এবং ম্যাট্রিক পরীক্ষায় আমি ফেল হয়েছি, কোনো পরীক্ষায় পাশ করিনি। কিন্তু আল্লাহ তাআলা আমার সম্পর্কে সংবাদ দিয়েছিলেন যে আমি আমাকে বাহ্যিক এবং আধ্যাত্মিক জ্ঞানে সমৃদ্ধ করা হবে। যদিও জাগতিক জ্ঞানের কোনো জ্ঞানেই আমি অধ্যয়ন করিনি, আল্লাহ এমন অসাধারণ জ্ঞানগর্ভ পুস্তক আমার কলমে লিখিয়েছেন যে পৃথিবী এগুলো পড়ে হতভম্ব, আর এটি স্বীকার করতে বাধ্য যে এর চেয়ে বেশি ইসলামী বিষয়াদি সম্পর্কে আর কিছু লেখা সম্ভব নয়। তাফসীরে কবির নামে সম্প্রতি কোরআনের তাফসীরের একটা অংশ আমি লিখেছি মাত্র, তা পড়ে বড় বড় বিরোধীরাও স্বীকার করেছে যে এটির মতো তাফসীর আজ পর্যন্ত লেখা হয়নি। আমি সবসময় লাহোর আসি, আর এখানকার অধিবাসীরা জানে যে কলেজের প্রফেসররা আমার সাথে সাক্ষাৎ করতে আসে, ছাত্ররা আসে, ডাক্তারেরা আসে, সুপ্রসিদ্ধ আইনজীবী এবং উকিলরা আসে। কিন্তু আজ পর্যন্ত একবারও এমন হয়নি যে কোনো বড় থেকে বড় প্রসিদ্ধ আলেম আমার সামনে ইসলাম এবং কোরআন সম্পর্কে কোনো আপত্তি করে থাকবে, আর আমি ইসলাম এবং কোরআনই প্রমাণের আলোকে তার মুখ বন্ধ করিনি। আর এটি স্বীকার করতে হয়নি যে সত্যিকার অর্থে ইসলামী শিক্ষার বিরুদ্ধে বাস্তবিক পক্ষে সত্যিকার কোনো আপত্তি করা সম্ভব নয়। এটি শুধু খোদার কৃপা যা আমার লাভ হয়েছে, নতুবা জাগতিক জ্ঞানের দৃষ্টিকোণ থেকে আমি কোনো পড়ালেখা করিনি। কিন্তু আমি এই কথা অস্বীকার করতে পারি না যে খোদা তাআলা আমাকে নিজের পক্ষ থেকে জ্ঞান দিয়েছেন, আর তিনি নিজেই সকল প্রকার আধ্যাত্মিক এবং জাগতিক জ্ঞান থেকে আমাকে অংশ দিয়েছেন। জাগতিক ও আধ্যাত্মিক জ্ঞানে সমৃদ্ধ করার বিষয়ে আল্লাহ কীভাবে জ্ঞান শিখিয়েছেন সে সম্পর্কে বলছেন যে আমি এক বালক ছিলাম, স্বপ্নে দেখেছি একটা ঘন্টা বেজেছে, ঘন্টা ধ্বনি শোনা যায়, সেখান থেকে একটি টন করে শব্দ উদ্ভূত হয় যা বৃদ্ধি পেতে পেতে একটি ছবির ফ্রেমের রূপ নেয়। এরপর দেখলাম সেই ফ্রেমে একটা ছবি সামনে আসে, কিছুক্ষণ পর ছবিটা নড়তে থাকে, আর হঠাৎ করে সেই ছবি থেকে এক সত্তা লাভ দিয়ে আমার সামনে আসে এবং বলে যে আমি আল্লাহর ফেরেশতা, আর তোমাকে কোরআনের তাফসীর শেখানোর জন্য এসেছে। আমি বললাম শেখাও। তখন সে সূরা ফাতিহার তাফসীর শেখানো আরম্ভ করে, শেখাতে থাকে, শেখানো অব্যাহত রাখে, শেখানো অব্যাহত থাকে। সে যখন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইনে পৌঁছে বলে যে আজ পর্যন্ত যত মুফাসসির অতীত হয়েছেন তাদের সকলেই এই আয়াত পর্যন্ত তাফসীর লিখেছেন, কিন্তু আমি এর পরও তোমাকে তাফসীর শিখাচ্ছি, সে পুরো সূরা ফাতিহার তাফসীর আমাকে শিখিয়ে দেয়। বাস্তবিক পক্ষে এই স্বপ্নের অর্থ এটি ছিল যে আমার মাঝে কোরআনের জ্ঞান এবং বুৎপত্তি সৃষ্টি করা হয়েছে, আর এই দক্ষতা যোগ্যতা এত পরিমাণ রয়েছে যে আমি দাবি করছি যে এই বৈঠক অধিবেশনেই চাও না কেন আমি দাবি করতে প্রস্তুত সূরা ফাতিহা থেকে সমস্ত ইসলামী জ্ঞানের বিষয়াদি তা থেকে তুলে ধরতে পারবো। পাবলিক জনসমক্ষে তিনি এই কথা বলছেন, পৃথিবীকে অবহিত করছেন, চ্যালেঞ্জ দিচ্ছেন তিনি, কিন্তু কখনো তার প্রতিদ্বন্দ্বিতায় কেউ এভাবে আসেনি। তিনি বলেন, আমি ছোট ছিলাম, স্কুলে পড়ালেখা করতাম, আমাদের স্কুলের ফুটবল টিম অমৃতসরের খালসা কলেজ টিমের সাথে খেলার জন্য যায়, প্রতিযোগিতা হয়, আমাদের টিম জয়ে যুক্ত হয়। তখন মুসলমান আমাদের জামাতের সাথে যে বিরোধিতা রাখে সেই বিরোধিতা সত্ত্বেও এখানে এক অর্থে যেহেতু মুসলমানরা সম্মানিত হয়েছে তাই অমৃতসরের একজন রইস আমাদের টিমকে চা নাস্তার দাওয়াত দেয়। আমরা যখন সেখানে পৌঁছি আমাকে বক্তৃতা করার জন্য বলা হয়, সেই বক্তৃতার আমি কোনো প্রস্তুতি নিইনি। আমাকে যখন দাঁড় করানো হয় তাৎক্ষণিকভাবে সেই স্বপ্নের কথা আমার মনে পড়ে, অর্থাৎ ফেরেশতা যে তাফসীর শিখিয়েছে সেই বিষয়টি আমার সামনে আসে। তখন আমি আল্লাহর কাছে দোয়া করলাম যে হে আল্লাহ, তোমার ফেরেশতা স্বপ্নে আমাকে সূরা ফাতিহার তাফসীর শিখিয়েছে, আজকে আমি পরীক্ষা করতে চাই যে এই স্বপ্নটা কি তোমার পক্ষ থেকে ছিল নাকি আত্মপ্রতারণা ছিল। যদি এই স্বপ্ন তোমার পক্ষ থেকে হয়ে থাকে তাহলে আজ আমাকে সূরা ফাতিহার এমন কোনো কথা জানাও যা ইতোপূর্বে পৃথিবীর কোনো মুফাসসির বর্ণনা করেনি। এই দোয়ার অব্যবহিত পর আল্লাহ তাআলা আমার হৃদয়ে একটা কথার সঞ্চার করেন, আর আমি বললাম যে দেখো কোরআন শরীফে আল্লাহ তাআলা গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ্বাল্লিন দোয়াটি শিখিয়েছেন, হে মুসলমানগণ পাঁচ বেলার নামাজে এবং নামাজের প্রত্যেক রাকাতে দোয়া করো যে আমরা যেন মাগদুব ও দাল না হই। মাগদুবের অর্থ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে নিজেই বর্ণনা করেছেন, তিনি বলেন মাগদুবের অর্থ হলো ইহুদি আর দাল হলো খ্রিস্টান। গায়রুল মাগদুবের অর্থ হলো প্রভু আমরা যেন ইহুদি না হয়ে যাই, আর দাল্লিনের অর্থ হলো আমরা যেন হে প্রভু খ্রিস্টান না হয়ে যাই। এই বিষয়টির ব্যাখ্যা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবেও হয় যে মহানবী বলেছেন যে এই উম্মতে একজন মসীহ আসবেন, অতএব যারা তার অস্বীকার করবে তারা ইহুদি বৈশিষ্ট্য ইহুদি রঙে রঙিন হবে। অপরদিকে তিনি বলেছেন যে খ্রিস্টীয় নৈরাজ্য এক যুগে চরম রূপ ধারণ করবে, মানুষ জীবিকার জন্য সম্মানের জন্য খ্রিস্ট ধর্ম অবলম্বন করবে, আত্মপ্রতারিত হয়ে বা নিজ ধর্মের শিক্ষা না বোঝার কারণে খ্রিস্ট ধর্ম গ্রহণ করবে। কিন্তু বিশ্বের বিষয় হলো সূরা ফাতিহা মক্কায় অবতীর্ণ হয় তখন খ্রিস্টানেরাও ইসলামের খুব একটা বিরোধী ছিল না আর ইহুদিরাও না, তখন সবচেয়ে বড় বিরোধিতা হতো মক্কার প্রতিমা পূজারীদের পক্ষ থেকে। এই দোয়া অথচ এই দোয়া শেখানো হয়নি যে হে আল্লাহ আমরা যেন প্রতিমা পূজারি না হয়, বরং দোয়া শেখানো হয়েছে যে হে আল্লাহ আমরা যেন খ্রিস্টান বা ইহুদি না হয়। এটি থেকে বোঝা যায় যে এই সূরায় আল্লাহ তাআলা এই ভবিষ্যৎবাণী করেছেন যে মক্কার প্রতিমা পূজারীদের চিরতরে মিটিয়ে দেওয়া হবে, তাদের নাম চিহ্ন থাকবে না, তাই তাদের সম্পর্কে মুসলমানদের কোনো দোয়া শেখানোর প্রয়োজন নেই। হ্যাঁ, ইহুদি ও ইহুদি ধর্ম এবং খ্রিস্ট ধর্ম বাকি থাকবে, তাদের শ্রেষ্ঠ নৈরাজ্য থেকে বাঁচার জন্য তোমাদের সবসময় দোয়া করা আবশ্যক হবে। এ বক্তৃতা শেষ হওয়ার পর বড় বড় অনেক নেতা আমার সাথে এসে সাক্ষাৎ করে মিলিত হয়, তারা বলে আপনি কোরআন খুব ভালোভাবে পড়ে রেখেছেন। এই কথাটা আমার জীবনে আমরা প্রথমবার শুনলাম। সত্য কথা হলো সব তাফসীর দেখো কোনো মুফাসসির আজ পর্যন্ত এই কথাটি বর্ণনা করেনি, অথচ আমার বয়স তখন মাত্র 20 বছরের কাছাকাছি ছিল যখন আল্লাহ তাআলা এই গূঢ় রহস্য আমার সামনে উন্মোচন করেছেন। বস্তুত আল্লাহ তাআলা নিজের ফেরেশতার মাধ্যমে আমাকে কোরআনের জ্ঞান শিখিয়েছেন, আমার ভিতর তিনি এই দক্ষতা সৃষ্টি করেছেন। যেভাবে কেউ কোনো ধর্মের চাবি পেয়ে যায়, একইভাবে কোরআনি জ্ঞানের চাবি আমাকে দিয়ে দেয়া হয়েছে। পৃথিবীর কোনো আলেম নেই যে আমার সামনে আসবে আর কোরআনের শ্রেষ্ঠত্ব তার কাছে আমি প্রকাশ করতে অক্ষম থাকবো। এটি লাহোর শহর, এখানে বিশ্ববিদ্যালয় আছে, লাহোরে এই বক্তৃতা করছিলেন। এখানে বিশ্ববিদ্যালয় আছে, অনেক কলেজ এখানে খোলা হয়েছে, বড় বড় জ্ঞানের বিশেষজ্ঞরা এখানে রয়েছে। আমি বলবো যে পৃথিবীর যে কোনো বিষয়ের বিশেষজ্ঞ আমার সামনে আসতে পারে, পৃথিবীর যে কোনো প্রফেসর আমার সামনে আসুক, পৃথিবীর যে কোনো বিজ্ঞানী আমার সামনে আসুক না কেন, তারা নিজেদের জ্ঞানের ভিত্তিতে কোরআনের উপর হামলা করে দেখুক। আমি আল্লাহ তাআলার কৃপায় তাদেরকে এমন উত্তর দিতে পারবো যে পৃথিবী মানতে বাধ্য হবে যে তার আপত্তি খণ্ডিত হয়েছে। আর আমি দাবি করছি আল্লাহর কালাম থেকে তাকে উত্তর দেব, কোরআনের আয়াতের মাধ্যমে তার আপত্তি খণ্ডন করে দেখাব। তখন তার বয়স ছিল মাত্র 20 বছর, আর তখন খোদার সত্তায় তার বিশ্বাস পূর্ণতা লাভ করেছিল। কিন্তু এই বিশ্বাস কখন পূর্ণতা লাভ করে এ সম্পর্কে স্বয়ং হযরত মুসলিহ মওউদ লিখছেন। এটি থেকে বোঝা যায় যে আল্লাহ তাআলা আর শৈশব তাকে মুসলিহ মওউদ হিসাবে বড় করছিলেন বা গড়ছিলেন। তিনি বলছেন যে 1900 আমার হৃদয়কে ইসলামী শিক্ষার প্রতি আকৃষ্ট করার কারণ হয়েছে। তখন আমার বয়স ছিল 11 বছর। হযরত মুসলিহ মওউদের জন্য কেউ একবার ডোরা কাটা কাপড়ের একটা জুব্বা এনেছে, সেই জুব্বা তার কাছ থেকে আমি নিয়ে নিই অন্য কোনো কারণে, বরং এর রং এবং এর চারু আমার পছন্দ ছিল। আমি তা পড়তে পারতাম না, কেননা জুব্বার নিচের দিকটা আমার পায়ের নিচে এসে যেত। আমার বয়স যখন 11 হয় আর 1900 ও আরম্ভ হয়, অর্থাৎ 1900 খ্রিস্টাব্দ যখন আরম্ভ হয়, তখন আমার হৃদয়ে ধারণা জাগে যে এই প্রশ্ন জাগে যে আমি খোদার সত্তায় কেন বিশ্বাস রাখি, আল্লাহর অস্তিত্বের প্রমাণ কি। রাত দীর্ঘক্ষণ এই বিষয় নিয়ে আমি ভাবতে থাকি। অবশেষে 10:11 দিকে আমার হৃদয়ে এই সিদ্ধান্ত উপনীত হয় যে হ্যাঁ, খোদা আছেন। সেই মুহূর্তটি আমার জন্য পরমানন্দের মুহূর্ত ছিল, আনন্দের পরমানন্দের সময় ছিল। এক বালক মা পেয়ে গেলে যেভাবে আনন্দিত হয়, আমি সেভাবে আনন্দিত হই যে আমার স্রষ্টাকে আমি পেয়ে গেছি। 11 বছর বয়সে ছিল তার চিন্তা। সোনা ইমান জ্ঞান ভিত্তিক ইমানে পরিণত হয়, যাহোক তখন আমার আনন্দের কোনো সীমা ছিল না। আর তখন আমি আল্লাহর কাছে দোয়া করি আর দীর্ঘকাল দোয়া করতে থাকি যে হে আল্লাহ, তোমার পবিত্র সত্তা সম্পর্কে যেন আমার হৃদয়ে কখনো সন্দেহ না জাগে। তখন আমার বয়স 11 ছিল, আজকে আমার বয়স 35 বছর। আজও এই দোয়াকে আমি গভীরভাবে মূল্যায়ন করি, আজও এটি বলে যে হে আল্লাহ, তোমার পবিত্র সত্তা সম্পর্কে আমার হৃদয়ে যেন কোনো সন্দেহ না সৃষ্টি হয়। হ্যাঁ, তখন আমি বালক ছিলাম, এখন আমি অনেক বেশি অভিজ্ঞতা রাখি। এর সাথে এতটা যোগ করি এখন যে হে আল্লাহ, তোমার পবিত্র সত্তা সম্পর্কে যেন আমার অভিজ্ঞতা ভিত্তিক জ্ঞান অর্জন হয়ে যায়। তিনি বলছেন কথা কোথায় থেকে কোথায় চলে গেল। আমি বলছিলাম মুসলিম ইসলামের একটা জুব্বা আমি চেয়ে নি। আমার হৃদয়ে যখন সেই চিন্তাধারার তরঙ্গরূপে উদ্ভূত হতে থাকে যার কথা উল্লেখ করলাম, একদিন দোহা বা ইশরাকের সময় উজু করি আর সেই জুব্বা পরে নেই। এই কারণে পরিনি যে তা সেটি সুন্দর, বরং এই কারণে যে তা হযরত মুসলিহ ইসলামের এবং তা আশিস মণ্ডিত। এই প্রথম চেতনা আমার হৃদয়ে আল্লাহ তাআলার প্রেরিত মহাপুরুষের পবিত্র হওয়া সংক্রান্ত ছিল। তখন আমি দরজা বন্ধ করে নেই আর কেঁদে কেঁদে আল্লাহ তাআলার কাছে নফল নামাজে দোয়া করি। 11 বছর বয়সে আল্লাহ তাআলাকে কীভাবে চিনেছেন, চিনতে পারলেন, এ সংক্রান্ত বিস্তারিত বিবরণ আরেক জায়গায় তিনি তুলে ধরেছেন। তিনি বলছেন আমার বয়স 11 ছিল, আল্লাহ তাআলা আমাকে নিজ কৃপায় আমার বিশ্বাসকে ঈমানে পরিবর্তন করার তৌফিক দিয়েছেন। মাগরিবের পরের সময় ছিল, আমি ঘরে দাঁড়িয়েছিলাম, হঠাৎ করে আমার হৃদয়ে প্রশ্ন জাগে যে আমি কি এই কারণে আহমদিয়া জামাত আহমদের প্রতিষ্ঠা আমার পিতা, নাকি আহমদিয়াদের সত্যতার কারণে আমি আহমদিয়ার এই জামাত আল্লাহর প্রতিষ্ঠিত। এই ধারণা হৃদয়ে জাগ্রত হওয়ার পর আমি সিদ্ধান্ত নেই যে এ সম্পর্কে প্রণিধানের পর এখান থেকে আমি বের হব। যদি আমি এটা জানতে পারি যে আহমদিয়াত সত্য নয়, তাহলে আমি আমার কক্ষে প্রবেশ করবো না, বরং এখানেই উঠান হয়ে আমি বাইরে চলে যাব। 11 বছর বয়স্ক এক বালকের এ ছিল চিন্তা। যাই হোক, এই সিদ্ধান্ত করে আমি ভাবতে থাকি, প্রণিধান করি। প্রকৃতিগতভাবে চিন্তার ফলে কিছু প্রমাণ আমার সামনে আসে, যেগুলো নিয়ে আমি জেরা করি। একটি এরপর একটা প্রমাণ দেয়া, সেটিকে আমি খণ্ডন করি। এরপর দ্বিতীয় প্রমাণ দেয়া, সেটিও খণ্ডন করি। তৃতীয় প্রমাণ এনে সেটিকে খণ্ডন করি। এরপর আমার সামনে প্রশ্ন আসে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি আল্লাহর সত্য রসুল ছিলেন? আমি কি তাকে এই জন্য সত্য মানি যে এটি আমার পিতামাতার বিশ্বাস, নাকি আমি তাকে এই কারণে সত্য মানি যে যুক্তি প্রমাণের ভিত্তিতে আমার সামনে স্পষ্ট হয়ে গেছে যে সত্যিই মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার সত্য রসুল? এই প্রশ্ন যখন আমার সামনে আসে, তখন আমার মন বলে যে এই বিষয়ের সিদ্ধান্ত করেই ছাড়ব। এরপর প্রকৃতিগতভাবে আল্লাহ সম্পর্কে আমার মনে প্রশ্ন জাগে। আমি মনে মনে বললাম যে এই প্রশ্নেরও সমাধান আবশ্যক। আমি কি আল্লাহ তাআলাকে বিশ্বাসজনিত কারণে সত্য মানি, নাকি এই সত্য আমার সামনে স্পষ্ট হয়েছে যে বিশ্বের এক স্রষ্টা আছেন? তখন খোদা সংক্রান্ত প্রশ্ন নিয়ে আমি ভাবতে শুরু করি। আমার হৃদয় বলে যে যদি খোদা থেকে থাকেন, তাহলে মোহাম্মদ রসুল্লাহ সত্য রসুল, আর যদি মোহাম্মদ রসুল্লাহ সত্য রসুল হয়ে থাকেন, তাহলে হজরত মসীহ মওউদ আলাইহিস সালাতু ওয়াসসালাম সত্য, আর যদি মসীহ মওউদ ইসলাম সত্য হয়ে থাকেন, তাহলে আহমদিও তো অবশ্যই সত্য, আর পৃথিবীর যদি কোনো খোদা না থাকেন, তাহলে এদের কেউ সত্য নয়। যাই হোক, আমি সিদ্ধান্ত নেই যে আজকে এই প্রশ্নের সমাধান করে ছাড়ব। যদি আমার হৃদয়ে এই সিদ্ধান্ত নেয় যে খোদা নেই, তাহলে আমি আমার ঘরে থাকবো না, আমি বেরিয়ে যাব। এই সিদ্ধান্ত নিয়ে আমি ভাবতে থাকি, আর ভাবা অব্যাহত থাকে। বয়সের দৃষ্টিকোণ থেকে বয়স কম ছিল, এই প্রশ্নের যৌক্তিক কোনো উত্তর আমি দিতে পারিনি, কিন্তু তবুও আমি ভাবতে থাকি, প্রণিধান করতে থাকি। এক পর্যায়ে আমি অবসাদগ্রস্ত হয়ে যাই। তখন আমি আকাশের দিকে দৃষ্টিপাত করে, সেদিন আকাশ পরিষ্কার ছিল, মেঘ ছিল না। আল্লাহ তাআলা তাকে কীভাবে শেখাতে চেয়েছেন তা দেখুন। আকাশ যা খুবই পরিষ্কার ছিল, সূর্য খুব সুন্দরভাবে আকাশে পরিলক্ষিত হচ্ছিল, অবসাদগ্রস্ত ব্যক্তির জন্য এর চেয়ে সুন্দর দৃশ্য আর কি হতে পারে? আমি ক্লান্ত ছিলাম, আকাশ দেখতে থাকি, নক্ষত্র উপভোগ করতে থাকি। আমি নক্ষত্র দেখা আরম্ভ করি, এক পর্যায়ে আমি সেই নক্ষত্রে হারিয়ে যাই। স্বল্পক্ষণ পর অবসাদগ্রস্ততা যখন আমার কেটে যায়, আমি মনে মনে বললাম কত সুন্দর নক্ষত্র, কিন্তু এসব নক্ষত্রের পর কী আছে? আমার মাথা উত্তর দেয় যে এরপর আরও নক্ষত্র থাকবে। আবার প্রশ্ন করি যে এরপর কী থাকবে, তার উত্তরও আমার হৃদয়ে এইটাই দেয় যে এরপর আরও অনেক নক্ষত্র থাকবে। পুনরায় আমার হৃদয়ে বলে যে এরপর কী হবে, আমার হৃদয় একই উত্তর দেয় যে আরও নক্ষত্র থাকবে। আমি এরপর বললাম যে এরপর কী থাকবে, এরও একই উত্তর আমার অন্তরাত্মা দেয় যে আরও কিছু নক্ষত্র হয়তো থাকবে। তখন আমার হৃদয়ে প্রশ্ন জাগে, এটি কীভাবে হতে পারে যে একের পর দ্বিতীয়, দ্বিতীয়ের পর তৃতীয়, তৃতীয়ের পর চতুর্থ নক্ষত্র থাকবে? এই ধারার কি কোথাও সমাপ্তি নেই? যদি সমাপ্তি থেকে থাকে, তাহলে এরপর কি? এই প্রশ্ন নিয়ে বেশিরভাগ মানুষ হতভম্ব থাকে। তারা বলে যে আমরা যে বলি খোদা অসীম, এর অর্থ কি? আর আমরা যে বলি খোদা চিরস্থায়ী, এর অর্থ কি? কোনো সীমা তো থাকা উচিত। এই প্রশ্ন আমার হৃদয়ের নক্ষত্র সম্পর্কে জাগ্রত হতে থাকে। আমি বলি যে এর কোথাও সমাপ্তি আছে কিনা। যদি সমাপ্তি থেকে থাকে, নক্ষত্র এরপর কী আছে? যদি না থেকে থাকে, তাহলে এটি কী বিষয় যার কোনো সমাপ্তি নেই? আমার চিন্তাধারা যখন এই পর্যায়ে পৌঁছে, তখন আমি ভাবলাম যে আল্লাহর পবিত্র সত্তা সম্পর্কে অসীম বা সসীম হওয়ার ধারণা অর্থহীন, আল্লাহকে বাদ দাও, এসব নক্ষত্রের কথা কি বলবো যা আমার চোখের সামনে রয়েছে? যদি আমরা এগুলোকে সসীম বলে থাকি, তাহলে সসীম সে হয়ে থাকে যার পর অন্য জিনিসের সূচনা হয়। প্রশ্ন হলো, যদি এগুলো সসীম হয়ে থাকে, এরপর কি? আর এরপরটি যদি সসীম হয়ে থাকে, এরপর কি? আর যদি বলো এগুলো অসীম, তাহলে নক্ষত্রের অসীম হওয়াতে যদি মানুষ বিশ্বাস করতে পারে, তাহলে আল্লাহ তাআলার অসীম সত্তা হিসাবে আল্লাহকে কেন মানুষ মানতে পারবে না? তখন আমার হৃদয় বলে বসে যে হ্যাঁ, খোদা আছেন। তিনি প্রকৃতির নিয়মে সে প্রশ্নই রেখে দিয়েছেন যে প্রশ্ন তার পবিত্র সত্তা সম্পর্কে মাথায় আসতে পারে, আর তিনি জানিয়ে দিয়েছেন তোমরা আমাকে অদৃশ্য সত্তা মনে করে যদি আপত্তি করে থাকো, তাহলে যে সমস্ত জিনিস তোমরা দেখছো সেইগুলো সম্পর্কে তোমাদের উত্তর কি? যে আপত্তি আমার বিরুদ্ধে করো সে আপত্তি তাদের বিরুদ্ধেও তো বর্তায়, আর তোমাদের কাছে সেই আপত্তির কোনো উত্তর নেই। আল্লাহ সম্পর্কে তোমরা সহজে বলে বসো যে তোমরা বুঝো না যে আল্লাহ তাআলা অসীম। অন্যত্র তিনি বলেন যে এই প্রমাণের মাধ্যমে আল্লাহর সত্তা যখন আমার সামনে প্রমাণিত হয়ে গেল, তখন মহানবী ইসলামের সত্যতা এবং হযরত মসীহ ইসলামের সত্যতাও আমার সামনে স্পষ্টভাবে প্রতিভাত হলো। যা হোক, তাকে বাহ্যিক এবং আধ্যাত্মিক জ্ঞানে পরিপূর্ণ করার এটি একটি প্রমাণ আল্লাহর পক্ষ থেকে। এক স্বল্প শিক্ষিত শিশুর মনে আল্লাহ তাআলা এভাবে প্রশ্ন জাগিয়েছেন, এরপর নিজেই পথ প্রদর্শন করেছেন। হযরত খলিফাতুল মসীহ আউয়াল রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত মসীহ মওউদ সম্পর্কে কি ধারণা রাখতেন? এর বহিঃপ্রকাশ খলিফা আউয়ালের ভাষায় হয়েছে। তিনি তা থেকে বোঝা যায় যে তিনি এটি মনে করতেন যে এই শিশু মসীহ মওউদ হবে, মসীহ মওউদের ভবিষ্যৎবাণী তার ক্ষেত্রে পূর্ণ হবে। হযরত মসীহ মওউদ এই সম্পর্কে বলছেন, প্রাথমিক যুগে কয়েক বন্ধুকে নিয়ে আমি তাশহীজুল আজহান পত্রিকা আরম্ভ করি। এই পত্রিকাকে পরিচিত করার জন্য, মানুষের সামনে তুলে ধরার জন্য আমি যে প্রবন্ধ লিখেছি তাতে এই পত্রিকার উদ্দেশ্য এবং লক্ষ্য তুলে ধরা হয়েছে। এটি যখন ছেপে যায়, খলিফা আউয়াল রাদিয়াল্লাহু আনহু হযরত মসীহ মওউদের কাছে সেই প্রবন্ধের ভূয়সী প্রশংসা করেন এবং বলেন যে হুজুরের এই প্রবন্ধটি হুজুরের পড়ার যোগ্য। হযরত হুজুর আলাইহিস সালাম মসজিদে পত্রিকাটি আনিয়ে নেন, আর খুব সম্ভব মৌলভী মোহাম্মদ আলী সাহেবকে দিয়ে তা পড়িয়ে শুনেছেন এবং প্রশংসা করেন। এরপর খলিফা আউয়াল রাদিয়াল্লাহু আনহুর সাথে যখন আমার সাক্ষাৎ হয়, প্রথমে মসীহ মওউদের সামনে তিনি প্রশংসা করেন, পরে ব্যক্তিগতভাবে খলিফা আউয়াল বলেন, মিয়া তোমার প্রবন্ধ খুবই ভালো ছিল কিন্তু আমি আনন্দিত হইনি। তিনি বলেন, আমাদের দেশে এক প্রবাদ প্রসিদ্ধ আছে যে উটের মূল্য 40 রুপিয়া আর উটের বাচ্চার মূল্য 42, অর্থাৎ উটের মূল্য কম আর উটের বাচ্চার মূল্য বেশি। তোমার ক্ষেত্রে এই প্রবাদটি পূর্ণ হয়নি? মুসলিম মওউদ বলছেন, আমি তো তারা পাঞ্জাবে জানতাম না, তাই অর্থ বুঝিনি। আমার চেহারায় বিস্ময় দেখে তিনি বললেন যে হয়তো তুমি এই প্রবাদের অর্থ বুঝোনি। তিনি বলেন, আমাদের এলাকার একটি প্রবাদ আছে, কোনো ব্যক্তি উট বিক্রি করছিল, একই সাথে উটের বাচ্চাও ছিল, সেই এলাকায় এটিকে টোড্ডা বলা হতো। কেউ মূল্য জিজ্ঞেস করলে বলে যে উটের মূল্য 40 আর কিন্তু উটের বাচ্চার মূল্য 42। সে জিজ্ঞেস করলো যে বুঝলাম না, সে বলে উটের বাচ্চা উটও আবার উটের বাচ্চাও একইভাবে তোমার সামনে মসীহ ইসলামের পুস্তক বারাহিনে আহমদিয়া রয়েছে। যখন এই পুস্তক লেখা হয়েছিল, মসীহ মওউদের কাছে এমন কোনো ইসলামী সাহিত্য ছিল না, কিন্তু তোমার কাছে এই সাহিত্য ছিল, আশা ছিল তুমি এর চেয়ে বা এটি থেকে ভালো কোনো জিনিস সামনে আনবে। মুসলিম মওউদ বলছেন যে মামুরদের চেয়ে উন্নত জিনিসকে সৃষ্টি করতে পারে প্রশ্নই ওঠে না। হ্যাঁ, ধন ভাণ্ডার শুধু বের করে করে উপস্থাপন করা যেতে পারে। খলিফা আউয়ালের কথার অর্থ হলো পরবর্তী প্রজন্মের কাজ হলো অতীতের ভিতকে উঁচু করা, গগনচম্বী করে তোলা। খলিফা আউয়াল রাদিয়াল্লাহু আনহু তার স্বাস্থ্য এবং তার জ্ঞান কোন পর্যায়ের তাও জানতেন, তা সত্ত্বেও তার সম্পর্কে এত মহান ধ্যান ধারণা পোষণ করা থেকে বোঝা যায় যে তিনি জানতেন যে এই বালকটি এমন যার মাঝে এই যোগ্যতা আছে, তিনি সুমহান প্রবন্ধ লিখতে পারেন। মুসলিম মওউদ বলছেন যে এটি এমন একটি কথা যা ভবিষ্যৎ প্রজন্ম যদি মাথায় রাখে, তাহলে নিজেরাও আশিস এবং কল্যাণ মনিত হতে পারে আর জাতির জন্য অশেষ কল্যাণ এবং বরকতের কারণ হতে পারে। কিন্তু পিতামহ থেকে এগিয়ে যাওয়ার প্রচেষ্টা পূর্ণ কর্মের ক্ষেত্রে হওয়া উচিত। এটি নয় যে চোরের পুত্র চোরের চেয়ে বড় চোর হওয়ার চেষ্টা করবে, বরং এর অর্থ হলো নামাজি ব্যক্তির পুত্রের চেষ্টা করা উচিত পিতার চেয়ে বড় নামাজি হওয়ার। হযরত মুসলিম মওউদের শৈশবে স্বাস্থ্য কেমন ছিল সেই সংক্রান্ত একটি ঘটনা পূর্বে শোনানো হয়েছে, এখন আরেকটি ঘটনা শোনানো হচ্ছে এই সংক্রান্ত। এটিও খলিফা আউয়াল এবং হযরত মসীহ মওউদের তার প্রতি যে স্নেহ এবং ভালোবাসা ছিল তারই দৃষ্টান্ত, আর এটি থেকে প্রমাণিত হয় যে এই শিশু মসীহ মওউদ হতে যাচ্ছেন। এ সম্পর্কে বা এই ঘটনা সম্পর্কে মুসলিম বলছেন যে আমার পড়ালেখা ক্ষেত্রে আমার উপর সবচেয়ে বড় অনুগ্রহ ছিল খলিফাতুল মসীহ আউয়াল রাদিয়াল্লাহু তাআলা আনহুর। তিনি যেহেতু চিকিৎসকও ছিলেন আর জানতেন যে আমার স্বাস্থ্য এমন নয় যে আমি বইয়ের প্রতি দীর্ঘক্ষণ তাকিয়ে থাকবো, তাই তার রীতি ছিল তিনি আমাকে নিজের কাছে বসিয়ে নিতেন এবং বলতেন যে মিয়া আমি পড়ছি তুমি শোনো। এরপর তার নিজের স্বাস্থ্যের চিত্র তুলে ধরতে গিয়ে তিনি বলেন যে এর কারণ হলো শৈশবে আমার চোখে অঞ্জলি দেখা দিয়েছিল, পূর্বেও চোখ সম্পর্কে তা বলা হয়েছে, আর অনবরত 3-4 বছর পর্যন্ত আমার চোখে ব্যথা হতে থাকে, এত ভয়াবহ কষ্টর ফলে হয় যে ডাক্তাররা বলে যে এর দৃষ্টিশক্তি হারিয়ে যাবে। হযরত মসীহ আলাইহিস সালাম তখন আমার চোখের জন্য বিশেষভাবে দোয়া করা আরম্ভ করেন, একই সাথে হযরত মসীহ আলাইহিস সালাম রোজা রাখা আরম্ভ করেন। হযরত মসলিম বলেন যে আমার মনে নেই তখন তিনি কতদিন রোজা রেখেছেন, যাই হোক 3 বা 7টি রোজা রেখেছেন। শেষ রোজার যখন ইফতারি করছিলেন রোজা খোলার জন্য মুখে কিছু দিচ্ছিলেন, তখন আমার হঠাৎ করে চোখ খুলে যায় আর আমি উচ্চস্বরে বলি যে আমি এখন দেখতে পাচ্ছি। মসলিম ইসলাম ইফতারি করছিলেন তখন মুসলিম বলেন যে আমার চোখ আমি চোখ খুলি আর আমি বললাম যে আমি দেখছি, কিন্তু সেই রোগের ভয়াবহতার ফলে যা হয় তা হলো আমার চোখের দৃষ্টিশক্তি হারিয়ে যায়। এর বিস্তারিত বিবরণ তিনি তুলে ধরছেন, তিনি বলেন আমার বাম চোখে দৃষ্টিশক্তি নেই, রাস্তা আমি দেখি কিন্তু বই পড়তে পারি না, সেই চোখ দিয়ে 2-4 ফুটে যদি কোনো পরিচিত মানুষ বসে থাকে তাহলে তাকে দেখে আমি চিনতে পারি, কিন্তু যদি অপরিচিত কেউ বসে থাকে তাহলে তার চেহারা আমি দেখা বাজানো সম্ভব নয়, শুধু ডান চোখ কাজ করে কিন্তু তাতেও অঞ্জলি দেখা দেয়, আর এটি এমন ভয়াবহ রূপ ধারণ করে যায় রাতের পর রাত না ঘুমিয়ে কাটাতে হবে, এই হলো স্বাস্থ্যের অবস্থা। কিন্তু সত্যের বর্তমানে তার জ্ঞান গর্ভ কাজ দেখুন আল্লাহ তাআলা কীভাবে নিজের সমর্থন ধন্য করেছেন। তিনি বলেন হযরত মসীহ মওউদ আমার শিক্ষকদের বলে দিয়েছিলেন যে পড়ালেখা তার ইচ্ছে অনুসারে হবে, সে যতটা পড়তে চায় পড়ুক, না পড়লে তার উপর চাপ দেওয়া উচিত না, কারণ তার স্বাস্থ্য পড়ালেখার বোঝা সহ্য করার যোগ্য নয়। মসীহ ইসলাম বারবার আমাকে এটাই বলতেন যে তুমি কোরআনের অনুবাদ আর বুখারী হযরত মৌলভী সাহেবের কাছে পড়ে নাও, ওটা খলিফা আউয়ালের কাছে। এরপর এছাড়া হযরত মসীহ ইসলাম এটিও বলেছেন যে কিছুটা চিকিৎসা শাস্ত্র পড়ে নাও, কেননা এটি আমাদের পারিবারিক স্কিল। যাই হোক, তিনি বলছেন তিনি বলেন এইভাবে আমার পড়ালেখা হয়, আর সত্যিকার অর্থে আমি বাধ্য ছিলাম। শৈশবে চোখের ব্যাধি ছাড়াও যকৃতের ব্যাধিতেও আমি আক্রান্ত ছিলাম, অনেক রোগ ছিল। 6 মাস লাগাতার আমাকে মুখ বা শাগের পানি পান করানো হতো, একই সাথে আমার স্প্লেন বা তিল্লিও বড় হয়ে যায়। রেড আয়োডাইড অফ মার্কারি তিল্লির জায়গায় মালিশ করা হতো, একইভাবে গলায় মালিশ করা হতো, কারণ আমার টনসিলেরও কষ্ট ছিল। বস্তুত চোখের অঞ্জলি আর যকৃতের ব্যাধি স্প্লেনের কষ্ট একই সাথে জ্বর আরম্ভ হয়ে যাওয়া যা 6 মাস পর্যন্ত নামত না, আর আমার পড়ালেখা সম্পর্কে বুজুর্গদের সিদ্ধান্ত দিয়ে দেয়া যে যতটা পড়তে চায় পড়ুক, এর উপর চাপ দেওয়া উচিত নয়। এমন পরিস্থিতিতে যে কোনো ব্যক্তি ধারণা করতে পারে যে আমার শিক্ষাগত যোগ্যতার স্বরূপ কী হবে। একবার আমাদের নানা জান হযরত মীর নাসের নবাব সাহেব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার উর্দুর পরীক্ষা নেন। তিনি বলেন যে আমার হাতের লেখা এখনও ভালো নয়, কিন্তু সেই যুগে আমার হাতের লেখা এত খারাপ ছিল যে আমি কী লিখেছি পড়া সম্ভব হতো না। তিনি আমি যা লিখেছি তা উদ্ধার করার চেষ্টা করেন কিন্তু বুঝতে পারেননি। মীর সাহেব খুব তোরাপরায়ণ বা রাগী মানুষ ছিলেন, রাগের ঘরে তাৎক্ষণিকভাবে মসীহ মওউদের কাছে যান। আমিও তখন দৈবক্রমে ঘরেই ছিলাম, আমরা পূর্বে তার স্বভাবের কারণে তাকে ভয় পেতাম নানা ছেলের, তিনি মসীহ মওউদের কাছে অভিযোগ নিয়ে আসার কারণে আরও ভয় পাই যে আল্লাহ জানে এখন কী হবে। যাই হোক, মীর সাহেব এসে হজরত সাহেবকে বলেন যে মাহমুদের পড়ালেখার প্রতি আপনার বিন্দুমাত্র মনোযোগ নেই, আমি তার উর্দু পরীক্ষা নিয়েছিলাম, তার উত্তরপত্র দেখুন, হাতের লেখা এত খারাপ যে কেউ এই লেখা পড়তে পারবে না। একই রাগের ঘুরে তিনি হযরত মসীহ ইসলামকে বলে বসেন যে আপনি বিন্দুমাত্র গুরুত্ব দেন না, ছেলের জীবন নষ্ট হচ্ছে। হযরত মসীহ ইসলাম মীর সাহেবকে এমন উত্তেজিত দেখে বলেন যে মৌলভী সাহেবকে ডাকো। তার যখন কোনো সমস্যা দেখা দিত তিনি তৎক্ষণিকভাবে হযরত খলিফাতুল মসীহ আউয়াল রাদিয়াল্লাহু আনহুকে ডেকে পাঠাতেন। খলিফা আউয়াল আমাকে গভীরভাবে ভালোবাসতেন, তিনি আসেন আর রীতি অনুসারে মাথা ঝুঁকিয়ে এক পাশে দাঁড়িয়ে যান। হযরত মসীহ মওউদ আলাইহিস সালাম বলেন, মৌলভী সাহেব আপনাকে এই কারণে ডেকেছি যে মীর সাহেব বলেন মাহমুদের হাতের লেখা পড়া যায় না, আমি চাই তার পরীক্ষা নেওয়া হোক। এটি বলে হযরত মসীহ ইসলাম কলম হাতে নেন আর দুই তিন লাইনের একটা ছোট্ট প্যারা লিখে আমাকে বলেন যে এটি দেখে দেখে এটি লেখো, এই পরীক্ষা হযরত মসীহ মওউদ আলাইহিস সালাম আমার নিয়েছেন। আমি খুব সাবধানতার সাথে খুব ভেবে চিন্তে সেটির অনুলিপি প্রস্তুত করি। প্রথমত সেই প্যারা খুব বড় ছিল না, বাক্য বড় ছিল না, দ্বিতীয়ত আমার শুধু কপি করার ছিল আর কপি করা খুবই সহজ, কেননা মূল জিনিস সামনেই থাকে। এরপর ধীরে ধীরে আমি তা লিখেছি, আলিফ বে সাবধানতার সাথে লিখেছি। হযরত মসীহ মওউদ আলাইহিস সালাম এটি দেখে বলেন, আমি তো মীর সাহেবের কথা শুনে খুবই চিন্তিত ছিলাম, কিন্তু এর হাতের লেখা তো আমার লেখার সাথে সামঞ্জস্যপূর্ণ মনে হচ্ছে। মুসলমত বলছেন খলিফা আউয়াল পূর্বে আমার পক্ষে কথা বলার জন্য প্রস্তুত ছিলেন, এক পায়ে দাঁড়িয়েছিলেন। তিনি বলেন, হুজুর মীর সাহেব এমনিতেই উত্তেজিত হচ্ছেন, তার হাতের লেখা খুবই ভালো। ইনি বলছেন, এ ছিল অবস্থা, এমন অবস্থায় ভেবে দেখতে পারো যে বাহ্যিক জ্ঞান জাগতিক জ্ঞান কতটা আমার জন্য অর্জন করা সম্ভব ছিল। এর নিজের শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে তিনি বলেন, হযরত খলিফা আউয়াল রাদিয়াল্লাহু আনহু আমাকে বলতেন যে মিয়া তোমার স্বাস্থ্য এমন নয় যে তুমি নিজে পড়াশোনা করবে, আমার কাছে এসো আমি পড়বো, তুমি শুনতে থাকো। তিনি এভাবে চাপ দিয়ে প্রথমে কোরআন পড়িয়েছেন, এরপর বুখারী শরীফ পড়িয়ে দেন। এমন নয় যে তিনি ধীরে ধীরে পড়িয়েছেন, বরং তার রীতি ছিল তিনি কোরআন পড়তেন, একই সাথে এর অনুবাদ করতেন, কোনো কথা বলা গুরুত্বপূর্ণ মনে করলে বলতেন, নতুবা দ্রুত পড়াতেন। তিনি তিন মাসে আমাকে পুরো কোরআন পড়িয়ে দিয়েছেন, এরপর কিছুকাল কোরআন পড়া ছাড়াই কেটে যায় বা কেটে যেতে থাকে। হযরত মসীহ ইসলামের ইন্তেকালের পর পুনরায় তিনি আমাকে বলেন, মিয়া আমার কাছে পুরো বুখারি তো পড়ে নাও। সত্যিকার অর্থে আমি তাকে অর্থাৎ খলিফা আউয়ালকে জানিয়ে দিয়েছিলাম যে হযরত মসীহ মওউদ আলাইহিস সালাম আমাকে বলতেন যে মৌলভী সাহেবের কাছে কোরআন এবং বুখারি পড়ে নাও। হযরত মসীহ ইসলামের জীবদ্দশায় তার কাছে কোরআন এবং বুখারি পাঠ নিয়ে আরম্ভ করি, যদিও মাঝে মাঝে গ্যাপ যেতে থাকে। একইভাবে হযরত মসীহ ইসলামের দিকনির্দেশনার অধীনে আমি তার কাছে চিকিৎসা শাস্ত্র পড়া আরম্ভ করি। তিনি বলছেন, বস্তুত তার কাছে চিকিৎসা শাস্ত্র পড়েছি আর কোরআনের তাফসির দুই মাসে তিনি পড়িয়ে দিয়েছেন। তিনি আমাকে তার কাছে বসিয়ে নিতেন, কখনো আধা পারা কখনো পুরো পারা অনুবাদ পড়িয়ে দিতেন, কোনো কোনো আয়াতের তাফসিরও করতেন। একইভাবে বুখারি দুই তিন মাসে তিনি আমাকে পড়িয়ে দিয়েছেন, একবার রমজান মাসে পুরো কোরআনের দরস দিয়েছেন, তাতেও আমি অংশগ্রহণ করি। কয়েকটি আরবি পুস্তিকাও তার কাছে পড়ার সুযোগ হয়েছে আমার। এক কথায় এ ছিল আমার সর্বসাকুল্য অর্জিত জ্ঞান। তার প্রথম বক্তৃতা এবং এরপর খলিফা আউয়ালের সন্তোষ প্রকাশ করার সম্পর্কে তিনি বলছেন, আমাদের অবস্থা ছিলেন, আমি তাকে দেখেছি যখন আমি দরস দিতাম, ইতিমধ্যে আমার দরসে অংশগ্রহণ করতেন। অপরদিকে আমার আরেকজন শিক্ষক ছিলেন, তিনি যখনই দরস দিতেন, প্রথম শিক্ষক যখন মসজিদে দেখতেন সেই ব্যক্তি দরস দিচ্ছেন, তখন চলে যেতেন যে এর কথা কী শুনবো, এইগুলো সব শোনা কথা। কিন্তু আমার দরসে যদি আমি তার শিষ্য ছিলাম, আমার সম্পর্কে তিনি ভালো ধারণা রাখতেন, অবশ্যই দরসে অংশগ্রহণ করতেন আর বলতেন যে এর দরসে অংশগ্রহণ করার কারণ হলো এর মাধ্যমে কোরআনের কিছু নতুন কথা আমার সামনে আসে, এটি খোদার কৃপা। কারো সামনে শৈশবেই এমন জ্ঞানের দ্বার খুলে দেওয়া হয় যা অন্যরা ভাবতেও পারে না। আসল কথা হলো আল্লাহ তাআলা তাকে মুসলিম মত বানানোর ছিল, তাই আল্লাহ তাআলা নিজেই তাকে শেখাচ্ছিলেন। তিনি বলছেন মসজিদে, অর্থাৎ খুব সম্ভব মসজিদে আকসার কথা হচ্ছে 1907 সনে প্রথমবার আমি পাবলিক বক্তৃতা করি, জলসা ছিল, উপলক্ষটি ছিল জলসা, হযরত মসীহ মওউদের জীবদ্দশায় এমনটি হয়েছে। জলসার সময় ছিল, অনেকেই সমবেত ছিল, খলিফা আউয়াল সেখানে উপস্থিত ছিলেন। আমি সূরা লোকমানের দ্বিতীয় রুকু পাঠ করি, এরপরের তাফসীর বর্ণনা করি। আমার নিজের অবস্থা তখন যা ছিল তা হলো, আমি যখন বক্তৃতা করতে দাঁড়াই, যেহেতু এর পূর্বে কখনো জনসমক্ষে আমি বক্তৃতা করিনি, আমার বয়সও তখন ছিল মাত্র 18 বছর, আর খলিফা আউয়ালও তখন উপস্থিত ছিলেন, আঞ্জুমানের সদস্যরাও ছিল, আরও অনেকেই সেখানে এসেছিল, তাই আমার চোখের সামনে অন্ধকার ছেয়ে যায়। তখন আমি কিছুই বুঝতে পারিনি যে আমার সামনে কে বসে আছে আর কে নেই। বক্তৃতা ছিল আধা ঘন্টা বা 45 মিনিট স্থায়ী। বক্তৃতা শেষ করে যখন বসলাম, আমার মনে আছে খলিফাতুল মসীহ আউয়াল রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে বলে, মিয়া, আমি তোমাকে মুবারকবাদ জানাচ্ছি, তুমি এমন মহান উন্নত বক্তৃতা করেছো। তোমাকে আনন্দিত করার জন্য এই কথা বলছি না, বরং তোমাকে নিশ্চয়তা দিচ্ছি, তোমাকে নিশ্চিত করে বলছি যে তোমার বক্তৃতা সত্যিই উন্নত মানের ছিল। অতএব আল্লাহ তাআলা তাকে জ্ঞান এমনভাবে সমৃদ্ধ করেছেন যে তার 52 বছরের জীবন এর সাক্ষী, তার ধর্মীয় বিষয়ে এর বিষয় হোক বা জাগতিক কোনো বিষয়ে হোক, যখনই কোনো বিষয়ে তাকে লিখতে হয়েছে বা বক্তৃতা করতে বলা হয়েছে, তিনি জ্ঞান এবং তত্ত্বভাণ্ডারের এক সমুদ্র বইয়ে দিয়েছেন। বহুবার ও আহমদরাও তার বক্তৃতার ভূয়সী প্রশংসা করেছে, আর এরও রেকর্ড রয়েছে, এটিও রেকর্ড রেকর্ড রয়েছে, আর প্রকাশ্যে জনসমক্ষে তার প্রশংসা করেছে, পত্রপত্রিকাও খবর ছেপেছে। আর এটি থেকে স্পষ্ট হয় যে হযরত মসীহ মওউদ ইসলামের ভবিষ্যৎবাণী অতি মহিমার সাথে পূর্ণতা লাভ করেছে। যাই হোক, তার সাহিত্য, বই, পুস্তক এবং খুতবার এক মূল্যবান ভাণ্ডার রয়েছে, হাজার হাজার, হয়তো লক্ষ পৃষ্ঠা হবে, যা তিনি লিখেছে ইংরেজি এবং অন্যান্য ভাষায় অনুবাদ হচ্ছে। আমাদেরও কাজ হলো এগুলোকে কাজে লাগানো, এগুলো থেকে লাভবান হওয়ার বা উপকৃত হওয়ার চেষ্টা করা। হযরত মুসলিম মওউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম মওউদ সংক্রান্ত ভবিষ্যৎবাণীর পরিপূরণ স্থল বানিয়েছেন। এ সম্পর্কে মুসলিম মওউদ বলছেন, খোদার কৃপা এবং অনুগ্রহে সেই ভবিষ্যৎবাণী, যার পূর্ণতার দীর্ঘদিন থেকে অপেক্ষা ছিল, আল্লাহ তাআলা সে সম্পর্কে তার ইলহাম এবং ইঙ্গি ইশারায় আমাকে জানিয়ে দিয়েছেন যে সেই ভবিষ্যৎবাণী আমার সত্তায় পূর্ণতা লাভ করেছে। ইসলামের শত্রুদের সামনে আল্লাহ তাআলা সত্যের প্রমাণ স্পষ্টভাবে তুলে ধরেছেন, এটি স্পষ্ট করেছেন ইসলাম খোদার সত্য ধর্ম, মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহ তাআলার সত্য রসুল, আর হযরত মসীহ মওউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম খোদা তাআলার সত্য প্রেরিত মহাপুরুষ। মিথ্যাবাদী তারা যারা ইসলামকে মিথ্যা আখ্যায়িত করে, মিথ্যাবাদী তারা যারা মোহাম্মদ রাসূলুল্লাহকে মিথ্যাবাদী আখ্যায়িত করে, আল্লাহ তাআলা এই মহান ভবিষ্যৎবাণীর মাধ্যমে ইসলাম এবং মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সত্যতার এক জীবন্ত সাক্ষ্য এবং প্রমাণ পৃথিবীর সামনে তুলে ধরেছেন। 1886 সনে, আজ থেকে পুরো 58 বছর পূর্বে, নিজের পক্ষ থেকে সংবাদ দেবে যে তার ঘরে 9 বছরের ভিতরে এক পুত্র সন্তানের জন্ম হবে, সে খুব দ্রুত বড় হবে, পৃথিবীর প্রান্তে প্রান্তে খ্যাতি লাভ করবে, ইসলাম এবং রাসূলুল্লাহর নাম সারা পৃথিবীতে সে বিস্তৃত করবে, বাহ্যিক এবং আধ্যাত্মিক জ্ঞানে তাকে পরিপূর্ণ করা হবে, সে খোদা তাআলার প্রতাপ ও প্রকাশের কারণ হবে, খোদার পবিত্র শক্তি, কুদরত, নৈকট্য এবং রহমতের এক জীবন্ত নিদর্শন হবে। কোনো মানুষ নিজের পক্ষ থেকে জগৎবাসীকে এমন সংবাদ দিতে পারে না, আল্লাহ তাআলা এই সংবাদ দিয়েছেন আর সেই সংবাদ তিনি পূর্ণ করেছেন। সেই মানুষের মাধ্যমে, যার সেই ব্যক্তির মাধ্যমে এটি পূর্ণ করেছেন, যার সম্পর্কে ডাক্তারদের আশা ছিল না যে সে কি জীবিত থাকবে না বা দীর্ঘ জীবন পাবে। নিজের স্বাস্থ্য সম্পর্কে তিনি বলেন যে, আমার স্বাস্থ্য শৈশবে এত খারাপ ছিল, যাতে ডাক্তার ইয়াকুব বেগ সাহেব একবার মসীহ আসলামকে বলে বলছেন যে এর টিবি হয়েছে, কোনো স্বাস্থ্যকর পাহাড়ি স্থানে তাকে পাঠিয়ে দেওয়া হোক টিবির নিরাময়ের জন্য। হযরত মসীহ মওউদ আমাকে শিমলা পাঠিয়েছেন, কিন্তু সেখানে গিয়ে আমি উদাস হয়ে যাই, আর এ কারণে খুব দ্রুত সেখান থেকে ফিরে আসে। বস্তুত এমন মানুষ যার স্বাস্থ্য একদিনও ভালো ছিল না, সেই মানুষকে আল্লাহ তাআলা জীবিত রেখেছেন, আর জীবিত রেখেছেন তার মাধ্যমে নিজের ভবিষ্যৎবাণী পূর্ণ করার জন্য, আর ইসলাম এবং আহমদের সত্যতার প্রমাণ মানুষের সামনে তুলে ধরার জন্য। এরপর আমি হল সেই ব্যক্তি যাকে যার কোনো জাগতিক জ্ঞান অর্জিত ছিল না, কিন্তু খোদা তাআলা নিজ কৃপায় আমার শিক্ষার জন্য ফেরেশতা পাঠিয়েছেন আর আমাকে কোরআনের সে সমস্ত অর্থ সম্পর্কে অবহিত করে যা কোনো মানুষ ভাবতেও বা কল্পনাও করতে পারত না, সেই জ্ঞান যা আল্লাহ আমাকে দান করেছেন, সেই আধ্যাত্মিক প্রশ্রবণ যা আমার বক্ষে প্রস্ফুটিত হয়েছে তা কাল্পনিক নয়, আনুমানিক নয়, বরং এটি সুনিশ্চিত এবং নিশ্চিত কথা। আর আমি সারা পৃথিবীকে চ্যালেঞ্জ দেয়, যদি ভূপৃষ্ঠে যদি এমন কোনো মানুষ থাকে যে এই দাবি রাখে যে আল্লাহর পক্ষ থেকে তাকে কোরআন শেখানো হয়েছে, তাহলে আমি সবসময় তার সাথে মোকাবেলার জন্য, প্রতিদ্বন্দ্বিতার জন্য প্রস্তুত, কিন্তু কেউ প্রতিদ্বন্দ্বিতায় আসেনি। কিন্তু আমি জানি আর ভূপৃষ্ঠে আমি ছাড়া অন্য কোনো ব্যক্তি নেই যাকে আল্লাহ তাআলার পক্ষ থেকে কোরআনে কারিমের জ্ঞান দান করা হয়েছে। আল্লাহ তাআলা আমাকে কোরআনের জ্ঞান দিয়ে ধন্য করেছেন, এই যুগে কোরআন শেখানোর জন্য তিনি আমাকে পৃথিবীতে শিক্ষক নিযুক্ত করেছেন। আল্লাহ তাআলা আমাকে যে উদ্দেশ্যে দাঁড় করিয়েছেন তা হলো আমি যেন মোহাম্মদ রাসূলুল্লাহ এবং কোরআনের নামকে পৃথিবীর প্রান্তে প্রান্তে পৌঁছে দেই, আর ইসলামের মোকাবেলায় পৃথিবীর সকল মিথ্যা ধর্মকে চিরতরে পরাজিত করি। আর তিনি কাজ করেছেন নিজের যুগে কোরআনের বহু ভাষায় অনুবাদ ছেপেছে, অনেকটা কাজ হয়েছে, এই কাজ এখন এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। 17-18 ভাষায় কোরআনের অনুবাদ হয়েছিল তার জীবদ্দশায়। একইভাবে ইসলামের প্রচার বা তাবলীগ পৃথিবীর প্রান্তে প্রান্তে পৌঁছেছে তার যুগে। পৃথিবী যত ইচ্ছা শক্তি প্রয়োগ করতে পারে, তারা নিজের সকল শক্তি সমবেত করে খ্রিস্টান বাদশাহ এবং তাদের বিভিন্ন সরকার একত্রিত হোক, ইউরোপ আমেরিকা সমবেত হোক, পৃথিবীর সকল বড় বড় সম্পদশালী জাতি সমবেত হোক, আর এই উদ্দেশ্যে আমাকে ব্যর্থ করার জন্য ঐক্যবদ্ধ হলেও আমি খোদার কসম খেয়ে বলছি যে আমার প্রতিদ্বন্দ্বিতায় তারা ব্যর্থ হবে। আল্লাহ তাআলা আমার দোয়া এবং পরিকল্পনার সামনে তাদের সকল ষড়যন্ত্র আর পরিকল্পনার প্রতারণাকে ধূলিসাৎ করবেন। খোদা তাআলা আমার মাধ্যমে বা আমার শিষ্যদের এবং অনুসারীদের মাধ্যমে এই ভবিষ্যৎবাণীর সত্যতা প্রমাণের জন্য মহানবীর নামের কল্যাণে বরকতে মাধ্যমে ইসলামের সম্মান প্রতিষ্ঠিত করবেন। জগৎবাসীকে ততক্ষণ ছাড়বেন না যতদিন পর্যন্ত না ইসলাম পুরো মহিমার সাথে আবার পৃথিবীতে প্রতিষ্ঠিত হয়, আর যতদিন মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পুনরায় পৃথিবীর জীবন্ত নবী হিসাবে মেনে নেওয়া হয়। অতএব ভবিষ্যৎবাণী পূর্ণ হয়েছে আর তার নিজের যুগ তিনি অতিবাহিত করেছেন, কিন্তু এই ভবিষ্যৎবাণীর যে শব্দ এগুলো ততদিন প্রতিষ্ঠিত থাকবে এবং চলমান থাকবে যতদিন মসীহ ইসলামের মিশন পূর্ণতা লাভ না করে আর ইসলামের প্রথা সারা পৃথিবীতে উড্ডীন না হয়। অতএব আমাদের স্মরণ রাখা উচিত যে এই ভবিষ্যৎবাণী সম্পর্কে আমাদের জলসা এবং এটিকে স্মরণ রাখা তখনই কল্যাণকর হতে পারে যদি লক্ষ্য সবসময় সামনে রাখি যে আমাদেরকে মহান ইসলামের সম্মানকে পৃথিবীতে প্রতিষ্ঠিত করতে হবে আর ইসলামের সত্যতা জগৎবাসীর সামনে তুলে ধরে মহানবী ইসলামের পতাকা তলে তাদেরকে সমবেত করতে হবে। আজকে হযরত মসীহ মওউদ আলাইহিস সালামের মান্যকারীরা ছাড়া আর কেউ নেই যাদের মাধ্যমে ইসলামের পতাকা পৃথিবীতে পুনরায় উড্ডীন হবে এবং পৃথিবীতে ইসলাম বিস্তার লাভ করবে। আল্লাহ তাআলা আমাদেরকে কাজ করার তৌফিক দান করুন।
Alhamdulillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa nu'minu bihi wa natawakkalu alayhi wa na'udhu billahi min shururi anfusina wa min sayyiati a'malina man yahdihillahu fala mudilla lahu ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل واللسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر.